السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই যুগ সন্ধিক্ষণের ক্লান্তি লগ্নেও রব্বুল আলমিন আমাদেরকে দিনের মাহফিলে, দিনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সবাই শুক্রিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান হল কোশ্চিন অ্যান্সার, প্রশ্নোত্তর পর্ব। অনেক ভাই বোনরা প্রশ্ন পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি আজকে সময় সংকলন না হয়, যে প্রশ্নগুলো আজকে আমরা উত্তর দিব না, তারা মনুক্ষুণ্ণ হবেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখুন, প্রশ্নোত্তরের মাঝে দিন শেখার এই পদ্ধতি নবী আলাইহি সালাতু ওয়াসালামের যুগ থেকে চলে আসছে, এবং যারা জানার জন্য প্রশ্ন করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রিওয়ার্ড দান করেন, তারা তলে বলে ইলম হিসাবে বিবেচিত হয়, গণ্য হয়। আসলে আমরা প্রত্যেকেই হল দিন ইসলামের হল স্টুডেন্ট, আমরা দিন ইসলামের শিক্ষার্থী, আমরা মৃত্যু অবধি পর্যন্ত দিন ইসলামের শিক্ষার্থী হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে চাই। তলেবুল ইলমের যে ফজিলত আছে, দিনী শিক্ষার্থীর যে ফজিলত কোরআন এবং হাদিসের পাতায় পাতায় ছড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করেন। আর আজকে মসজিদে যে সমস্ত ভাইরা বসে আছেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে প্রোগ্রামটা আজকে ঘরের ভিতর সেট আপ করে ফেলেছি, ইনশাআল্লাহ আগামী সোমবার থেকে আমরা ইনশাআল্লাহ মেইন ফ্লোরে প্রোগ্রামটা করব, যেন আপনারা মুখামুখি বসে প্রোগ্রামটা ইনশাআল্লাহ এনজয় করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। আজকে শুধু আপনারা এই ধৈর্য ধারণ করুন। আমরা আর কথা না বাড়িয়ে আসল পর্বের দিকে আমরা চলে যাচ্ছি। এমনিতেই মাগরিবের নামাজ ডিলে হওয়ার কারণে আমাদের প্রোগ্রাম আজকে 10 মিনিট বিলম্ব হল, এই জন্য আমরা দূর থেকে যে সমস্ত শ্রোতা এবং দর্শক অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে এই বিলম্ব হওয়ার জন্য, অনিচ্ছাকৃত বিলম্ব হওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমরা প্রথমে চলে যাচ্ছি ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়ার থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় বোন মুন্নি কাপাডিয়া, তিনি অনেক আগেই এই প্রশ্নটি পাঠিয়েছেন, কিন্তু অনেক প্রশ্নের ভিড়ে এই প্রশ্নটা আসলে আমার অতটা দৃষ্টিগোচর হয়নি, এই জন্য বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি প্রশ্ন করেছেন যে ওনার ভাগ্নে বউ লন্ডন অর্থাৎ হল ইউকেতে থাকেন, ইউকে থেকে প্রশ্নটা এসেছে। প্রশ্নটি হল তার ভাগ্নে অর্থাৎ হল মুন্নি আপার ভাগ্নে, তিনি অসুস্থতার দরুন বেশ কয়েক বছর রোজা রাখতে পারেননি, সেই রোজাগুলোর কাফফারা কিভাবে দিতে হবে এবং কিভাবে এর পদ্ধতি, কাফফারা দেওয়ার নিয়মটা কি। দেখুন, রমাদানের রোজার কাফফারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। অর্থাৎ হল, মানুষ অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে, অথবা সফরের কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন, তাহলে তাদের জন্য বিধান হল ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যে তারা অন্য কোনো সময়ে আপনারা রোজা রাখবেন। একজন ভাই উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছেন, আপনার সাউন্ড এখানে আসছে, আপনি মেহরবানি করে দক্ষিণ দিকের ঘরে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অসুস্থ করেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াল্লাযি ইউমিতুনি, তিনি হলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে মৌত দান করেন, অসুস্থ করেন। অসুস্থতাটা হলো দুই প্রকারের হয়ে থাকে। দেখুন, এই জায়গায় অনেক মানুষ মিস্টেক করে। এক ধরনের অসুস্থতা আছে যেটা নাকি সাময়িক, এটা ভালো হওয়ার চিকিৎসা করলে এটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের রোগীর জন্য কাফফারার কোনো শরীয়তে বিধান নাই। তার জন্য একমাত্র বিধান হল রমাদানের শেষে যেই রোজাগুলো কাজা হয়েছে রমাদানে অসুস্থতার কারণে, সেই যতগুলো রোজা কাজা হয়েছে পরবর্তীতে কাজা করে দিতে হবে। এখানে কাফফারা দিলে আদায় হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফামান কানা মিনকুম মারিদান, যারা নাকি টেম্পোরারি কিউর হওয়ার চান্স আছে, এরকম অসুস্থ হয়েছে অথবা মুসাফির হয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাদের বিধান হল রমাদান পরবর্তী সময়ে তারা গণনার দিন পূর্ণ করে এই রোজাগুলো কাজা করে দিবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর এমন অসুস্থ যার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপাতদৃষ্টিতে কোনো ভালো হওয়ার সম্ভাবনা নেই, বিজ্ঞ ডক্টরগণ মেডিকেল টিম তারা বলেছেন এই রোগী আর ভালো হতে পারে না। হ্যাঁ, যদি এরপরেও ভালো হয়ে যায় সেটা মিরাকল, মিরাকলের উপর শরীয়তের কোনো বিধান থাকে না। এইরকম মুমূর্ষ রোগী যদি হয়ে যায় অথবা এত বার্ধক্য পৌঁছে গেছেন যে বার্ধক্য জনিত রোগের কারণে তার পক্ষে রোজা রাখা সম্ভবপর নয়, এই ধরনের অসুস্থতারই কেবলমাত্র ফিদিয়ার বিধান আছে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু, আসলে এখানে লা একটা হলো উজ্জ আছে, ওয়ালাল্লাযিনা লা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা নাকি শারীরিক অসুস্থতার কারণে রমাদানের রোজা রাখতে সক্ষম নয়, তাহলে তাদের বিধান হলো রোজার পরিবর্তে ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা হলো মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। অর্থাৎ এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে দুবেলা পেট পুরে খাওয়ার ব্যবস্থা করে দেবে। কি ধরনের খাদ্য দিতে হবে? দেশের প্রচলিত খাদ্য যেটি আছে এর মধ্যে মধ্যম গোছের খাদ্য, খুব এক্সপেন্সিভও না আবার হলো খুব লো কোয়ালিটিরও নয়, এমন খাবার তাকে দিয়ে দিতে হবে। অথবা সাদাকাতুল ফিতরের যে পরিমাণ হয় সেই পরিমাণ অনুযায়ী মিসকিনকে দিয়ে দিতে হবে। এক মিসকিনকেও দেওয়া যায়, একাধিক মিসকিনকেও দেওয়া যাবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এখন কয়েক বৎসরের রোজা কাজা হয়ে গিয়েছে অসুস্থতার কারণে রাখতে পারেননি, তাহলে হিসাব করতে হবে যে কয় বৎসরের রোজা কাজা হয়েছে। ধরে নিন পাঁচ বৎসরের রোজা কাজা হয়েছে, তাহলে পাঁচ বৎসরে ৩০ দিয়ে গুণ করব আমি, যতদিন হল ততদিনের সাদকায়ে ফিতির কত টাকা আছে সেই অনুযায়ী আমরা গরিব মিসকিনকে দান করে দেব ফিদিয়ার নিয়াতে, যেটা হলো রমাদানের রোজার ফিদিয়া। এটি হলো অতীতের ফিদিয়া দেওয়ার হলো নিয়ম। আবারও বলছি, ফেদিয়া হলো তাদের জন্য যাদের অসুস্থতার থেকে ভালো হওয়ার সম্ভাবনা আপাত দৃষ্টিতে নেই, তারাই কেবলমাত্র ফেদিয়া দিবেন। আর যদি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাদের জন্য ফেদিয়া না, যখন ভালো হবেন তখন তারা রমাদানে যে কটি রোজা কাজা হয়েছে তার বদলে তারা কাজা আদায় করে দিবেন। আরেকটি প্রশ্ন এসেছে, মাগরিবের কতক্ষণ পর ঈশার নামাজের সময় শুরু হয়? আজানের একটু আগে কি এশার নামাজ পড়া যাবে? সুন্দর কোশ্চেনের জন্য ধন্যবাদ। দেখুন, মাগরেবের কতক্ষণ পর এশার নামাজের সময় শুরু হয়ে যায়। নামাজের টাইমিংয়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে পাঁচ জায়গায় আলোচনা করেছেন। পাঁচ জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে টাইমিংয়ের আলোচনা করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সূরায়ে বনী ইসরাঈলে আলোচনা করেছেন, সূরায়ে রোমে আলোচনা করেছেন, সূরাতুল ফুরকানে আলোচনা করেছেন, আরো সূরাতুল কাফে আলোচনা করেছেন আল্লাহ পাক। সুতরাং নামাজের টাইমিং এর ব্যাপারে এখানে কোনো মানুষের কোনো অধিকার নেই এর মাঝে কম বেশি করার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা, এই সালাত বলতে ফাইভ ডেইলি সালাত, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতান, কিতাবাম মাওকুতার এর তাফসীর করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আই ওয়াক্তাম মুআয়্যিনান, অর্থাৎ হলো নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। এর আগে পড়লেও নামাজ হবে না, পরে পড়লেও হবে না, নির্ধারিত সময়ে পড়তে হবে। দেখুন, আমরা যদি দুনিয়ার হিসাবে দেখি, প্রত্যেকটি কাজ নির্ধারিত সময়ে করতে হয়। আপনার স্কুলে এক্সাম আছে, ইউনিভার্সিটির এক্সাম আছে, দশটার থেকে একটা পর্যন্ত পরীক্ষা। আপনি যদি আটটার সময় যেয়ে সারা দিন কাঁদেন, আটটার সময় আপনার এক্সাম শুরু হবে না, টাইম হয়নি। আবার একটা হয়ে গেছে, একটা বেজে গেছে, যদি আপনি কান্নাকাটি শুরু করে দেন যে আমাকে আর দুই ঘন্টা এক্সটেনশন করে দেওয়া হোক, কেউ আপনার কান্না শুনবে না। অনুরূপভাবে একটা গেমের টুর্নামেন্ট বসেছে, ওয়ার্ল্ড কাপ সকার, ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, তারপরে হলো ইউএস ওপেন, একটা গেম বসেছে, সেখানেও দেখবে টাইমিং আছে। টাইমিংয়ের আগেও শুরু হয় না খেলাটা, টাইমিংয়ের পরেও শুরু হয় না। অফিস আদালতের একটা টাইম আছে, আটটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত, আটটার আগেও অফিস খোলে না, আবার আটটার পরেও, পাঁচটার পরেও খোলা থাকে না। প্রত্যেকটা জিনিসের একটি টাইমিং আছে। আমরা দুনিয়ার টাইমটা ভালো বুঝি, আল্লাহর টাইমটা আমরা ভালো বুঝি না। সেখানে নিজের মত মোতাবেক আমরা পরিবর্তন করতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইম ফিক্স করে দিয়েছেন। মাগরিবের নামাজের সময় হয়ে যায় সূর্যাস্তের পর থেকে। কতক্ষণ পর্যন্ত থাকে? পশ্চিম দিগন্তে যতক্ষণ পর্যন্ত রক্তিম আভা থাকে, এটাকে শফকে আহমার বলা হয়। শফকে আহমার অর্থাৎ হল রক্তিম আভা। এই রক্তিম আভা পৃথিবীর ভৌগোলিক পার্থক্যের দ্বারা এটার টাইমিং এর মাঝে পার্থক্য হয়। দেখুন, এখন আমাদের এখানে মাগরিবের নামাজ হচ্ছে রাত নটায়। ট্রপিক্যাল কান্ট্রিতে, দুনিয়ার কোনো কান্ট্রিতে মাগরিবের নামাজ রাত নটাতে হয় না। আমাদের এখানে হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয় না, সৌদি আরবে হয় না, মিডল ইস্টে হয় না, এত লং টাইম, এত দীর্ঘদিন হয় না। এটা হলো ভৌগোলিক দৃষ্টিকোণের কারণে দিন ছোট বড় হয়ে থাকে। এই রক্তিম আভা থাকা পর্যন্ত মাগরিবের অক্ত থাকে, এশার অক্ত শুরু হয় না। যখন এই রক্তিম আভা পশ্চিম দিগান্ত থেকে উধাও হয়ে যায়, পশ্চিম দিগান্তকে এক প্রকারের অন্ধকার চেয়ে নেয়। এই অন্ধকার আসার সময় থেকে মাগরিবের অক্ত শেষ হয়ে গেল, এশার অক্ত শুরু হয়ে গেল। এখন যেহেতু আমরা নর্থ আমেরিকাতে থাকি, নর্থ আমেরিকার হিসাবটাই আমরা বলি। নর্থ আমেরিকাতে, ইউএস কানাডাতে, কোথাও একসেপ্ট হলো নর্থ পোল ব্যতিরিকে, এই শফকে আহমার এক ঘন্টা পনেরো মিনিট থেকে তেইশ মিনিটের ঊর্ধ্বে থাকে না। তাহলে মাগরেবের যে বিগেনিং অক্ত হয়েছে সূর্যাস্ত, সূর্যাস্তের পর থেকে এক ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 23 মিনিট পর্যন্ত মাগরেবের অক্ত আছে, মাগরেবের নামাজ পড়া যাবে, এই নামাজ কাজা বলে গণ্য হবে না। আর যখন মাগরেবের অক্ত শেষ হয়ে গেল, স্ট্যান্ডার্ড হলো, সতর্কতা হলো 1 ঘন্টা 23 মিনিট। ধরুন আজকে মাগরেবের নামাজ হয়েছে ধরে নিন আজকে 9টাতে, তাহলে 9টা 10টা 23 মিনিট পর্যন্ত মাগরেবের অক্ত থাকবে নর্থ আমেরিকাতে। 10টা 23 মিনিট যেই হয়ে গেল তখন এশার অক্ত শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই অক্ত শুরু হওয়ার সাথে সাথে আপনি এশার নামাজ পড়তে পারবেন, মাগরেব আর পড়া যাবে না, পড়লে সেটা কাজা বলে বিবেচিত হবে। ওনার আরেকটি প্রশ্ন হল, আজানের একটু আগে কি এশার নামাজ পড়া যাবে? দেখুন, আজানের সাথে টাইমিং এর সম্পর্ক নয়, অক্তের সাথে হলো সম্পর্ক, সূর্যের গতিবিধির সাথে, অন্ধকার এবং রক্তিম আভার গতিবিধির সাথে হলো নামাজের সময়ের সম্পর্ক। ইউজুয়ালি দেখা যায় আজান দেওয়া হয় টাইম হওয়ার কিছুক্ষণ পরে, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে। আজকে জহরের নামাজের অক্ত হয়েছিল, জুমার নামাজের অক্ত হয়েছিল টরন্টো সিটিতে 1:17 জুমার নামাজের অক্ত হয়েছে, কিন্তু আজান দেওয়া হয়েছে কোনো মসজিদে 1:20, কোনো মসজিদে 1:30 আজান দেওয়া হয়েছে। আজানের সাথে নামাজের অক্তের কোনো সম্পর্ক নয়, আপনার হলো টাইমিংয়ের সাথে সম্পর্ক। যদি অক্ত হয়ে গিয়ে থাকে, সেটা আজান দেওয়া হোক আর না হোক, ইট ডাজেন্ট ম্যাটার, অক্ত হয়ে গিয়ে থাকলে ঈশার নামাজের অক্ত হলেই আপনি ঈশার নামাজ পড়তে পারেন। আরেকটি কোশ্চিন করেছেন, এটা বড় ফানি কোশ্চিন, যে সকালবেলায় কাজে যেতে হয়, রাত অনেক ছোট, তাহলে একটু আর্লি ঈশার নামাজ পড়া যায় কিনা? আর্লি পড়তে হলে আপনাকে টাইমিংয়ের ভিতরে পড়ে যেতে হবে, টাইমিংয়ের আগে পড়লে নামাজ আদায় হবে না, এটা কোনো শরীয়তের ওজন না। দেখুন, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শরীয়তের ব্যাপারে আমাদের সময় থাকে না, কিন্তু অন্যান্য ব্যাপারে সময় থাকে। জুমার নামাজের পরে দেখা যায় যদি বলা হয় যে আপনারা সুন্নত পড়ুন, যখন করোনা ছিল না, আপনারা একটু বসে তসবিহ তাহলিল করুন, কারো সময় থাকে না। ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েছে, একটু লম্বা খুতবা দিয়েছে, ইমামকে কত গালিগুলাস করে, অথচ ওই লোকগুলাই মসজিদ থেকে বের হয়ে গিয়ে 1-2 ঘন্টা মসজিদের সামনে বসে বসে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে, সেখানে তাদের সময় আছে। অনেকে আমরা বলি সকালে কাজ, কিন্তু দেখবেন যে এই খবর দেখছি, ওই নাটক দেখছি, ওই এখানে টেলিফোন করছি, অমুকের সাথে কথা বলছি, এরকম করতে করতে আমাদের ঘুমাতে ঘুমাতে রাত 11টার আগে ঘুমানো হয় না। সুতরাং এগুলো ওজোর না, ইনশাআল্লাহ জান্নাত পাওয়ার জন্য একটু চেষ্টা আমাদের করতে হবে। আরেকটি কোশ্চিন করেছেন, ক্যান উই প্রে অর রিসাইট কোরআন ফর ডেড পারসন, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া অথবা কোরআন তেলাওয়াত করতে পারব কিনা? দেখুন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার নির্দেশ আল্লাহ পাক কোরআনে আমাদেরকে শিখিয়েছেন, অকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক আয়াতের শেষে যে বলতেছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, হে আমার রব, আমার মাতা পিতা আমাকে শিশুকালে যেভাবে লালন পালন করেছে, হে আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি তাদের উপর সেই ধরনের দয়া দাক্ষিণ্যা, তাদের উপর তুমি রহম করম করো, বাবা মার জন্য দোয়া করতে শিখিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতামাতার জন্য, সন্তানের জন্য দোয়া করেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ,
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي হে মহা প্রভু আমাকে মাফ করো ولوالدي আমার পিতা মাতাকে মাফ করে দিন وللمؤمنين মুমিনদেরকে ক্ষমা করে দিন يوم يقوم الحساب কবে কিয়ামতের দিন আমাদেরকে প্রত্যেককে ক্ষমা করে দিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا هي আমাদের মহাপ্রভু আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ولإخواننا الذين سبقونا بالإيمان আর আমাদের যে সমস্ত ভাই বোনরা ইমানের সাথে আমাদের অগ্রগামী হয়ে কবরে গিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দিন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু আর মুমিনদের ব্যাপারে আমাদের হৃদয়ে কোনো ধরনের অঙ্কিলতা কোনো ধরনের কলুষিতা কোনো ধরনের হিংসা বিদ্বেষ তুমি আমাদের অন্তরে রেখো না মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছেন মাইয়্যিতদের জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম মুসলিম শরীফের হাদিসে আসছে অধিকাংশ রাতে তিনি শেষ রাতে তাহাজ্জতের আগে জান্নাতুল বাকিতে চলে যেতেন বাকিতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সেখানে আহলে বাকি বাকি কবরস্থানে যারা শুয়ে আছেন শাহিত আছেন তাদের মাগফিরাতের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সেখানে দোয়া করতেন যে দোয়াগুলো হাদিসে উল্লেখ আছে আল্লাহুম্মাগফির লি আহলি গারদাকা বাকিতে একটা যেমন আমাদের দেশে কবরস্থানে বিভিন্ন ধরনের গাছ থাকে তৎকালীন যুগে নবী আলাইহিসসালামের যুগে এক ধরনের গাছ ছিল সেই গাছের নাম ছিল গারদাকা এই জন্য হাদিস শরীফে এই কবরস্থানের নাম হয়েছে হলো উল্লেখিত হয়েছে হলো গারদাকা জান্নাতুল বাকির ওল্ড নেম ছিল সেই জন্য আহলে গারদাকা মানে হলো কি গারদাকা কবর স্থানে যারা শায়িত আছেন হে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও
যদি মাইয়েদের জন্য যদি আমরা দোয়া না করি তাহলে কার জন্য করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার পিতার জন্য ইন্তেকালের পরেও দোয়া করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তার চাচা আবু তালেবের জন্য ইন্তেকালের পরেও দোয়া করেছেন এরপরে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা এসেছে মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য শোভনীয় নয় যে তারা তাদের মুশরিক পিতামাতা আত্মীয় স্বজনের জন্য মৃত্যু হয়ে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা এটা শোভনীয় নয় এটা জায়েজ নয় ওয়ালাউ কানু উলি কুরবা যদিও নাকি তারা নিকটতম আত্মীয় হয়ে যায় নিকটতম আত্মীয় হন নবী আলাইহিসসালাতু ওয়াসালামের আপন চাচা ছিলেন আবু তালেব তার জন্য দোয়া করেছেন আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করলেন নিষেধাজ্ঞা জারি করেছেন কোনো আত্মীয় স্বজন অথবা কোনো ব্যক্তি শিরকের উপর কুফুরের উপর বদ্দিনের উপর ইন্তেকাল হয়েছে এটা নিশ্চিত হয়ে গেল তখন তার জন্য দোয়া করা হলো অবৈধ এছাড়া দোয়া করা যায় এইবার কোরআন পড়া যাবে কিনা দেখুন আল্লামা সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাই উনি হলেন আরব আলেম ফেমাস আলেম ফিকহুসুন্না নামক এক চাঞ্চল্যকর কিতাব লিখেছেন যেটা নাকি সমস্ত মাধাব সমস্ত অঞ্চলের মানুষের কাছে এই কিতাবটা গ্রহণযোগ্যতা পেয়েছে অর্থাৎ হাদিস দিয়ে ইসলামিক ফেকাকে মাসাইল গুলোকে তিনি হাদিস দিয়ে কোরআন দিয়ে প্রুফ করেছেন সেই কিতাবের প্রথম খণ্ডের 396 নম্বর পেজে তিনি এই মাসালা বর্ণনা করেছেন 395 নম্বর পেজ থেকে এই অধ্যায়টা শুরু হয়েছে যে কোন কোন কাজ কোন কোন জিনিস মাইয়েতের জন্য বেনিফিশিয়াল হয় উপকারী হয়। তার মাঝে প্রথম নম্বর মাইয়েতের জন্য দোয়া এবং ইস্তেগফার, দুই নম্বর হল মাইয়েতের জন্য সাদাকা, আর উত্তম সাদাকা হল আফযালুস সাদাকাতি সাকিয়ুল মা, উত্তম সাদাকা হল কারো জন্য পানির ব্যবস্থা করে দেওয়া। তিন নম্বর হল মাইয়েতের জন্য রোজা রাখা, চার নম্বর হল মাইয়েতের জন্য হজ করা, পাঁচ নম্বর হল মাইয়েতের জন্য দোয়া, মাইয়েতের জন্য সালাত আদায় করা, আর ছয় নম্বর হল ওয়াকিরাআতুল কোরআন, মাইয়েতের জন্য হল কোরআন তেলাওয়াত করা। দেখুন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি আল মুগনি একটি কিতাব লিখেছেন, এই কিতাবের মাঝে তিনি এই মাসআলা লিখেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর অনুসারীদের এক বিরাট অংশ তারা বলেন যে মাইয়েতের জন্য যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে এই কোরআনের তেলাওয়াতের সওয়াব মাইয়েতের কবর পর্যন্ত পৌঁছবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনারা বলেন যে না, কোরআন পড়া যাবেন না, এটা হলো ওনাদের ওপিনিয়ন। ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং শাফিঈ মাযহাবের লোকদের অনেক ওলামাদের এবং হানাফি যারা আছে তারা, মালিকি যারা আছে তাদের ওপিনিয়ন হলো কোরআন শরীফ তেলাওয়াত করলে মাইয়েতের কবরে সেই তেলাওয়াতের সওয়াব যাবে। তবে কন্ডিশন হল যে যারা কোরআন তেলাওয়াত করল মাইয়েতের জন্য তারা কোনো ধরনের বিনিময় নিতে পারবে না, টাকা পয়সা নিতে পারবে না। যে কোরআন খতম করে দিল, কোরআন তেলাওয়াত করে দিল, এর বিনিময়ে হলো টাকা পয়সা নেবে, তাহলে সওয়াব তো পৌঁছবেই না, গুনাহ হওয়ার চান্স আছে। নইলে এমনি যদি কেউ মোহাব্বত করে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এর সওয়াব পৌঁছবে, মাইয়েতরা এই সওয়াব পাবে। এটি তিনি রেখে, কারণ হলো কি একটি হাদিস তারা বর্ণনা, কি ইকরাউল কোরআন ওয়া আমালু ولا تجفوا عنه ولا تغلوا فيه ولا تاكلوا به ولا تستكثروا به, যে কোরআন তেলাওয়াত করো, এরপরে কোরআনের উপর আমল করো, বাড়াবাড়ি করো না, ولا تاكلوا به, কোরআন দিয়ে তোমরা কোরআন পড়ে খাওয়ার চেষ্টা করো না। নবী আলাইহি সালাতু ওয়াসালামের এই নিষেধাজ্ঞা এসেছে, সেই জন্য মাইয়েতের জন্য কোরআন তেলাওয়াত কেউ যদি এমনি করে সওয়াব অবশ্যই পৌঁছবে, কিন্তু কেউ যদি বিনিময় নিয়ে পড়ে তাহলে সওয়াব তো হওয়ার কথা, দূরের কথা, গুনাহও হবে, গুনাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ হল অধিকাংশ উলামায়ে কেরামদের মতামত হল কোরআন শরীফ পড়া যাবে, কোরআন শরীফ পড়লে সওয়াব এমনি পাবেন। এমনি দেখুন, আপনি যখন কোরআন তেলাওয়াত করলেন, আপনার বাবা মা কোরআন শিখিয়েছে আপনাকে, অটোমেটিক তাদের আমলনামাতে এর সওয়াব যাবে। আর একটি প্রশ্ন এসেছে, ক্যান উই মেক এনি দোয়া ইন অ্যারাবিক ইন সুজুদ, স্পেশালি ইন ফরজ সালাত? সুন্দর কোশ্চেন, যে আমরা নামাজের সেজদায় গিয়ে আরবিতে কোনো দোয়া করতে পারবো কি না, স্পেশালি ফরজ নামাজের সেজদায় গিয়ে। হ্যাঁ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি আপনি দোয়া করেন, নফল নামাজেও পারবেন, ফরজ নামাজেও দোয়া করতে পারবেন। তবে ফরজ নামাজে দোয়ার চেয়ে উত্তম হল তসবিহাতকে বেশি বেশি করে পড়া, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো বেশি বেশি করে পড়া, এটা দোয়ার চেয়ে উত্তম। আবার নবী আলাইহি সালাতু ওয়াসালামও ইরশাদ করেছেন যে একজন বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়, সুতরাং তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে সেজদায় গিয়ে। তো নবী আলাইহিসসালাতুয়াসসালামের অভ্যাস ছিল, তিনি সিজদায় যে দোয়া করতেন সেটা হলো ইন্ডিভিজুয়ালি নামাজগুলোতে, অর্থাৎ হলো নওয়াফেল, তাহাজ্জুদ, এই নামাজগুলোতে সিজদায় বেশি দোয়া করতেন। আর ফরজ নামাজ নবী আলাইহিসসালাতুয়াসসালাম শর্ট করতেন, তসবিহাত পড়তেন বেশি বেশি করে আর নামাজকে শর্ট করতেন, কারণ ফরজ নামাজ পুরুষরা জামাতে পড়বে, এটাই হলো শরীয়তের বিধান। আর জামাতের অসুস্থ মানুষ আছে, হ্যান্ডিক্যাপড আছে, কারো জরুরতমন্দ আছে, যার নাকি কোথাও এখনই যেতে হবে, সেই জন্য ফরজ নামাজ এত লম্বা করার শরীয়তে বিধান নেই। নওয়াফেল নামাজ যে যতটুকু লম্বা করতে পারে, সেই জন্য হুজুরের আমল ছিল তিনি দোয়াগুলো সিজদায় করতেন নফল নামাজের ভিতরে। তবে হ্যাঁ, যায় কেউ যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি দোয়া করতে পারেন তাহলে ফরজ নামাজেও করতে পারবেন। আর একটি কোশ্চিন করেছেন, ক্যান উই পারফর্ম তাহাজ্জুদ জাস্ট বিফোর ফজর আজান? দেখুন, তাহাজ্জুদের ওয়াক্ত এবং তারাবির ওয়াক্ত রমাদানে শুধু তারাবি পড়তে হয়, আর রমাদানের বাইরে রমাদানের ভিতরেও তাহাজ্জুদের নামাজ পড়া বিধান রয়েছে। আমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, রাতের কিয়দংশ জেগে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আশা করা যায় যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নামাজ তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মাকামে মাহমুদ, সুপারিশের ব্যাপক ক্ষমতা আল্লাহ পাক প্রদান করবেন। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের কিয়দংশ, খুব কম অংশই সাহাবায়ে কেরাম বিছানায় ঘুমাতেন, শেষ রাতে উঠে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। তাতাজাফা জুনুবুহুম, তাদের পিষ্টকে বিছানার থেকে ডিটাচ, আলাদা রাখতেন। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, ভয় এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের রবের কাছে দোয়া করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটি সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতগুলো নাজিল করেছেন, এগুলো তাহাজ্জুদের বিনিময়। তাহাজ্জুদ, এটা হলো নফল নামাজের ভিতর সর্বোত্তম নামাজ, হলো তাহাজ্জুদের নামাজ। পৃথিবীর ইতিহাসে কোন আউলিয়া আল্লাহ হতে পারেনি তাহাজ্জুদ ছাড়া, কোন বুজুর্গ হতে পারেনি তাহাজ্জুদ ছাড়া। এটি হল আম্বিয়া ইকরামদের অভ্যাস। নিসফাহু আবিং কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজের বিধান ছিল, অথবা এর চেয়ে কিছু কম। ইসলামের প্রাথমিক পর্যায়ে তাহাজ্জুদের নামাজ এটা হলো অব্লিগেটরি ছিল, এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে এটাকে নফল করে দেওয়া হয়েছে। তাহাজ্জুদের নামাজের অক্ত হল যখন কোনো ব্যক্তি এশার ফরজ আদায় করে ফেলল। এশার ফরজ, সেটা আজকে মনে করুন আজকে এশার নামাজের আজান হবে 10:20, তিনি 10:25 এশার নামাজ আদায় করলেন, 10:30 এশার নামাজ আদায় করলেন। এশার ফরজ যখন শেষ হয়ে গিয়েছে, ওনার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। আর রমাদান যদি হয়ে থাকে তাহলে ওনার জন্য তারাবির ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। আর এশার নামাজ রাত 12 পর্যন্ত পড়েননি, ওনার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়নি। এশার নামাজের তাহাজ্জুদের টাইমটা এশার ফরজের সাথে সম্পৃক্ত, যতক্ষণ পর্যন্ত এশার ফরজ না পড়বে ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত তার শুরু হয় না। তাহলে বিগিনিং ওয়াক্তটা আমরা বুঝলাম যে এশার ফরজ যখন পড়া হয়েছে তখন তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। কতক্ষণ থাকবে তাহাজ্জুদের ওয়াক্ত? সুবহে সাদেক পর্যন্ত। সুবহে সাদেক অর্থাৎ হল প্রভাত পর্যন্ত, ফজরের বিগেনিং অক্ত পর্যন্ত। ফজরের বিগেনিং অক্ত হয়ে গিয়েছে আর তাহাজ্জুদের অক্ত নেই, তাহাজ্জুদের অক্ত শেষ হয়ে গিয়েছে। সেই জন্য প্রশ্ন করেছেন যে ক্যান উই পারফর্ম তাহাজ্জুদ জাস্ট বিফোর ফজর আজান, আজানের সাথে এর সম্পর্ক নাই। আজান কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো মসজিদে ফজরের জাস্ট হল সূর্য উদয়ের আধা ঘন্টা আগে আজান হচ্ছে, কোনো মসজিদে এক ঘন্টা আগে, কোনো মসজিদে দুই ঘন্টা আগে, এর সাথে সম্পর্ক নয়। বরং হল ফজরের বিগিনিং টাইমিং এর সাথে হলো সম্পর্ক। ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান হোক আর না হোক, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। আর একটি প্রশ্ন করেছেন, কোরআন হাদিসের আলোকে মৃত স্বামী স্ত্রীর মুখ দেখতে পারবে কিনা? সুন্দর কোশ্চেন। এই মাসআলাটির মাঝে ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরাম তারা বলেন যে মৃত্যুর উপরে তারা আর মুখমণ্ডল দেখতে পারবেন না। কারণ কি? কারণ হল যে কটি কারণে স্বামী স্ত্রীর বৈধ বৈবাহিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, তার মাঝে একটা হলো তালাক, ডিভোর্স দিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। আর একটা হলো কি, মুরতাদ হয়ে গিয়েছে, ধর্মত্যাগী হয়েছে, স্বামী ধর্মত্যাগ করে ফেললো অথবা স্ত্রী ধর্মত্যাগ করলো, তাহলে বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। আর একটি হলো কি, স্বামী স্ত্রীর কোনো একজন যদি এন্তেকাল করে, এন্তেকাল করার পরে তখন এন্তেকালের সাথে সাথে তাদের বিয়েটা বিচ্ছেদ হয়ে যায়। এর প্রমাণ কি? একজন যতক্ষণ পর্যন্ত আর একজনের বৈধ বৈবাহিক সম্পর্কের সাথে টিকে আছেন ততক্ষণ পর্যন্ত এই নারী অন্য পুরুষকে বিয়ে করতে পারেন না। কারণ হল কি, অন্যের সাথে সম্পর্ক আছে, অন্যের স্ত্রী হিসাবে তিনি আছেন। যখনই স্বামী মারা গেল, ইদ্দত খতম হল, ইদ্দত অন্য কারণে, ইদ্দত বিয়েকে জায়েজ করার জন্য না, ইদ্দত হল পেটে বাচ্চা আছে কি না, এই বাচ্চাটার কনফার্ম হওয়ার জন্য ইদ্দতের বিধান। নইলে আগের স্বামী যে মারা গেছে, এই স্বামী আর পরের স্বামী, অথবা যে তালাক দিয়েছে, দুজনের মাঝে ঝগড়া লেগে যাবে বাচ্চাটা কার। যদি দেখা যায় দামি বাচ্চা হয়েছে, তখন হলো দুইজনই মারামারি করবে। আর যদি দেখা যায় যে এটা বিকলাঙ্গ হয়েছে, তাহলে কেউ স্বীকার করতে চাবে না। এই বাচ্চার কনফার্মেশনের জন্য ইদ্দতের বিধান, ইদ্দতের সাথে বিয়ের সম্পর্ক না। এন্তেকাল করেছেন, তার বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। বৈবাহিক সম্পর্ক যখন শেষ হয়ে গিয়েছে, ইদ্দতের এই কনফার্মেশনটা আসা, বাচ্চা পেটে আছে কিনা এই কনফার্মেশনটা আসার সাথে সাথেই তিনি, ইদ্দত শেষ হয়ে গেল, আর একজন পুরুষকে বিয়ে করতে পারছেন। যদি ওই আগের বৈবাহিক সম্পর্কটা টিকে থাকত, তাহলে তিনি আর অন্য পুরুষকে বিয়ে করতে পারতেন না। এই জন্য যে কটি কারণে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তার মাঝে হলো একটা হলো মৃত্যু। এখন মৃত্যু যখন হয়ে গেছে, স্ত্রীর সাথে তার হলো বৈবাহিক সম্পর্ক আর নাই, সুতরাং এই নারী গাইরে মাহরুম হয়ে গেছে। গাইরে মাহরুম যখন হয়ে গেছে, সুতরাং তার এন্তেকালের পরে আর তার মুখমণ্ডল তাকে তিনি দেখবেন না এবং তাকে তিনি ধোয়াবেন না। হ্যাঁ, তার ডেড বডিকে ধোয়ানোর জন্য যদি কোনো পুরুষ না, কোনো নারী না থাকে অথবা কোনো ব্যবস্থা না থাকে, তখন স্বামী হাতের উপর গ্লাভস লাগিয়ে একজন মুসলমান বোনকে গোসল দেওয়ানোর জন্য তার কাপড় চুপড় সব ঠিক রেখে তারপরে তাকে যতটুকু সতর্কতার সাথে তিনি গোসল দিতে পারবেন। যদি কেউ গোসল দেওয়ার না থাকে, আর যদি গোসল দেওয়ার থাকে তখন তিনি এটা তিনি গোসল দেবেন না। হয়তো আপনারা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন কেন। আর কোনো কোনো ফুকাহায়ে কেরাম বলেন যে না, বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়েছে এটা সাময়িক, নইলে স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতে যায় একসাথে জান্নাতে যাবে কি করে। এই জন্য তারা বলেন যে দেখতে সক্ষম হবে, তবে এটা হলো খোরা যুক্তি। প্রথম প্রথম যেটি এটাই হলো অকাট্য দলিল এবং যুক্তি। আশা করি আপনাদের এই প্রশ্নটি হৃদয়ঙ্গম হয়েছে। আরেকটি প্রশ্ন, আমাদের দেশে কেউ যখন এন্তেকাল করেন, এন্তেকালের পরে তিন দিনের দিন একটি অনুষ্ঠান করা হয়, সাত দিনের দিন, চল্লিশ দিনের দিন অনুষ্ঠান করা হয়, এই চল্লিশা পালন করা, তিন দিনের অনুষ্ঠান পালন করা, এটা কতটুকু শরীয়ত সম্মত? আসলে তিন দিনের অনুষ্ঠান, সাত দিনের অনুষ্ঠান অথবা চল্লিশ দিনের অনুষ্ঠান অথবা বার্ষিক অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী যাকে বলা হয়, এগুলো সম্পূর্ণ হল অবৈধ এবং বেদাত। শরীয়তে এই ধরনের কোনো সুযোগ নেই। মাইয়ের যখন মারা গেছে, হ্যাঁ আপনি সাদাকা করতে পারেন তার জন্য। আপনি সাদাকা, এটি হলো আপনি নগদ ক্যাশও দিয়ে দিতে পারেন, অথবা একটা বিধবা নারীকে, অসহায় নারীকে আপনি একটা ঘর বানিয়ে দিলেন, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, একটা স্কুলে পানির ব্যবস্থা নেই পানির ব্যবস্থা করে দিলেন, রাস্তাঘাট করে দিলেন, একটা মসজিদ করে দিলেন, একটা হসপিটাল করে দিলেন, এগুলো সব হলো সাদাকা। আবার গরিব মানুষকে আপনি, যারা ভুক্ত অভুক্ত মানুষ তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দিলেন, এটাও হলো সাদাকা হবে। মাইয়েতের জন্য যা খাদ্য হিসাবে যে সাদাকা দেওয়া হয়, এই সাদাকাটা শুধুমাত্র তারাই খেতে পারবে যারা নাকি জাকাত খাওয়ার যোগ্য। যিনি জাকাত দেওয়ার যোগ্য তিনি এই খাবার খেতে পারেন না। তাহলে আপনি যখন দাওয়াত দিয়েছেন, কেউ মারা গেছে, দশটা গরু জবাই হয়েছে, দাওয়াত দিয়েছে কাদেরকে? মাথা দেখে দেখে দাওয়াত দিয়েছে, এলাকার হলো ধনী ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এদেরকে দাওয়াত দিয়েছে। এরপরে গরিব মানুষ খাওয়ার সময় এরা খেয়ে যা বাঁচল, এরপরে হলো গরিব মানুষকে সেটি দেওয়া হয়। অথচ এই ধনী মানুষরা, এরা হলে এই খাবারটা খাওয়ারই যোগ্য না, তারা তো জাকাত দেওয়ার যোগ্য, এই খাবার তারা খেতে পারবে না। সেই জন্য এই খাবার যারা খাবে মাইয়েতের, এটাকে যদি বাংলা ভাষায় একটু খারাপ ভাষায় বলেন, মরা খাওয়া। আরে ভাই, মরা তো শকুন খায়, আপনি ধনী মানুষ কেন মরা খাবেন? হ্যাঁ, আর একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি আমার ঘনিষ্ঠতম বন্ধু, আপনি আমার আত্মীয়, আপনার বাড়িতে আমি বহুবার গিয়েছি, যখনই গিয়েছি আপনি আমাকে আপ্যায়ন করেছেন এজ এ আত্মীয়, এজ এ বন্ধু হিসাবে। আজকে আপনার কেউ মারা গেছেন, আপনি গরিব মানুষকে কিছু আপনি খাদ্য পাকিয়ে আপনি তাদেরকে সাদাকা করে হিসাবে তাদেরকে খাওয়া দিচ্ছেন, আমি উপস্থিত হয়েছি এজ এ ফ্রেন্ড, আগের থেকে আপনার বাড়িতে আসা যাওয়া আছে, আমি এজ এ ফ্রেন্ড হিসাবে আপনার বাড়িতে যদি আজকে কিছু খাই, এটা শরীয়তে নিষেধ করে না, কিন্তু কোনোদিন জান নাই হঠাৎ করে তাকে দাওয়াত দিয়ে দিয়েছে এবং এই উপলক্ষেই। আবার যিনি দাওয়াত দিবেছেন, আমাকে দাওয়াত দিবেন সাদাকার খাওয়া হিসাবে না, বন্ধু হিসাবে হেল্প করার জন্য, আত্মীয় হিসাবে সহযোগিতা করার জন্য। তা আমি আপনার বাড়িতে আজকে খাব আত্মীয়তার বন্ধনের কারণে, বন্ধুত্বের বন্ধনের কারণে। যদি আপনি নিয়াত করেন মাইয়েতের খাওয়া, আমিও নিয়াত করি মাইয়েতের খাওয়া, তাহলে আমার জন্য বৈধ না। সুতরাং এই চল্লিশা তিন দিন এগুলো পালন না করে, যেটা মাইয়েত কবর থেকে অনন্তকাল পর্যন্ত সওয়াব পাবেন, এইটা করেন। খাওয়া আপনি আজকে খাওয়া দিলেন, কালকে শেষ, বেনিফিট এতটুকুই। হ্যাঁ, অবশ্যই বেনিফিট আছে, কিন্তু সাময়িক। কিন্তু আপনি একটা মসজিদ তৈরি করে দিলেন, হসপিটাল তৈরি করে দিলেন, একটা অসহায় মানুষকে একটা টিউবওয়েল তৈরি বসিয়ে দিলেন, তাহলে যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে মানুষ সেজদা করবে, অটোমেটিকলি আপনার আব্বার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদা দাদি শ্বশুর শাশুড়ি ভাই বোনের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। যতদিন পর্যন্ত মানুষ এই টিউবওয়েলের পানি পান করবে ততদিন পর্যন্ত হলো সওয়াব পেতে থাকবে। যতদিন মানুষ এই হসপিটালে চিকিৎসা নেবে, চিকিৎসা নিয়ে সুস্থ হবে ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে। যতদিন এই রাস্তা দিয়ে আপনি, এই রাস্তা আপনি তৈরি করে দিয়েছেন, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলা করবে, পথচারীরা চলবে, ততদিন তিনি কবর থেকে সওয়াব পাবেন। যেটা হলো লং টার্মের জন্য হলো বেনিফিট হয়, এরকম সাদাকা করা হলো উত্তম। দেখুন, আমার ফ্যামিলিতে ঘটনা ঘটেছে। আমার 94 আমার আব্বা জান যখন ইন্তেকাল করলেন, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমাদের একটু অর্থনৈতিক অবস্থা অন্যের তুলনায় একটু ভালো, একটু মানে অনেকটুকু ভালো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, এটা অহংকারের বিষয় না বা আপনাদেরকে জানানোর জন্যও না। এখন এলাকার মাঝে একটা মানুষের দাবি উঠে গেল আমার পিতার ইন্তেকালের সময়, আমার তখন স্টুডেন্ট লাইফ, তখন দাবি উঠল যে 5টা গরু 10টা গরু এই সেই জবাই করে লোকজনকে খাওয়াতে হবে। আমার ভাইরাও তাদের ওই নৌকার পালে ওনারাও বাতাস দিতে থাকলেন। শেষ পর্যন্ত আমি একা ফাইট করছি ফ্যামিলির সাথে, এলাকাবাসীর সাথে, গ্রামের মানুষের সাথে। শেষ পর্যন্ত আমি ভাইদেরকে বুঝাতে, আত্মীয়দেরকে বুঝাতে আমার সক্ষম হয়েছি যে আব্বার কবরের সামনেই হলো মসজিদ, মসজিদ একদম অনেক ওল্ড মসজিদ, এটা হলো পড়ে যাচ্ছে। আমি তখন ভাই বোনকে বললাম যেই টাকা আপনারা খাবারের জন্য বাজেট করেছেন ওই টাকা দিয়ে আরো কিছু টাকা দিয়ে আব্বার কবরের সওয়াব পৌঁছানোর নিয়তে মসজিদটা আমরা করে দেই, এ সমস্ত অনুষ্ঠান করে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত বহু লম্বা ফাইটিং এর পরে আমি ফ্যামিলিকে বোঝাতে সক্ষম হয়েছি, তারপরে আমরা মসজিদটা সংস্কার করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি এই ধরনের পরিস্থিতি আপনাদেরও ফ্যামিলিতে হয়। আমাদের দেশের মানুষের অধিকাংশের দিনের সহিবুজ নেই, এই জন্য একজন দুইজন যাদের সহিবুজ আল্লাহ দিয়েছেন তাদের জন্য বড় সংগ্রাম করতে হয়। হয়তো আজকের মতো আমি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আজকে আল্লাহ পাক আমাকে যে বয়স্ক যে অবস্থায় নিয়ে আসছেন, এই অবস্থায় তখন থাকলে হয়তো আমার এত ফাইট করতে হতো না, কিন্তু তখন ছিল আমার স্টুডেন্ট লাইফ। স্টুডেন্টকে কে পাত্তা দেয়, এলাকার মৌলবীরা পর্যন্ত, সব এলাকার ইমামরা পর্যন্ত এসে আমার ভাইদেরকে দেখা হলেই যে চাচা মারা গেল, কবে আপনাদের বাড়িতে গরু জবাই হবে, অনুষ্ঠান হবে, দোয়া হবে, এগুলো তারা বলতে লাগল। আর একটি কথা দেখুন, আপনার কেউ মারা গেছেন, আপনি আমার ঘনিষ্ঠ আত্মীয় অথবা আমার বন্ধু আপনি, অথবা আপনি আমার সঙ্গে একই মসজিদে নামাজ পড়েন, একই সাথে কাজ করেন, আপনার প্রতি আমার একটা সেম্পিটি আছে, তো মুসলমানের হক হিসাবে আমি এগিয়ে আপনার বাড়িতে চলে গেলাম আপনাকে সান্ত্বনা দিয়ে। স্বভাবতই এটা মুসলমানদের কালচার, যাওয়ার সময় আমি খাবার নিয়ে গেলাম, কারণ মৃত বাড়িতে তাদের তো মানসিকতা, আজকে পাক রান্না বাড়া করার মানসিকতা নাই। সেখানে গিয়ে যদি আমরা দোয়া করলাম আল্লাহ পাকের কাছে, এটা কিন্তু পছন্দনীয়। আপনি কিছুই বলেন না, আপনি আহ্বান করেননি, কিন্তু আমরা নিজের থেকে দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দোয়াকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরো কয়েকটি প্রশ্ন রয়ে গেছে, আজকে আর উত্তর দেওয়া সম্ভব হবে না, আজানের টাইম হয়ে গেছে যাচ্ছে, এই জন্য ইনশাআল্লাহ আগামীতে আবারও বাকি প্রশ্নগুলোর উত্তর দেব। আপনারা ইনশাআল্লাহ যারা প্রশ্ন পাঠাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়ে দিতে পারেন অথবা info@irsikhan.com এই ইমেলে পাঠিয়ে দিতে পারেন অথবা আমার ব্যক্তিগত নাম্বারেও আপনারা পাঠিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করেন অথবা আপনারা টেক্সট মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন 6477109744। আপনাদের অধিকাংশের কাছে আমার নাম্বার হয়তো থাকার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিনদার হিসাবে আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করেন। যা কিছু আমরা আলোচনা করেছি যদি উত্তরগুলো সঠিক হয়ে থাকে সেটি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, আর যদি ভুল হয়ে থাকে সেটি আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সহি কথাগুলোর উপর আমল করার এবং গলত কথাগুলো যেন আমাদের অন্তর থেকে আল্লাহ পাক মুছে দেন, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আজকে আমরা দোয়া করব আমাদের নাজমুল আজম ভাইয়ের আত্মীয় মরহুমা রাজিলা, তিনি ইন্তেকাল করেছেন, তার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। ভাই মোহাম্মদ মশকুর, তার তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, সোমবারে তার অপারেশন হবে। আমাদের এক শ্রদ্ধেয় খালাম্মা ইন্ডিয়ানাতে থাকেন, তিনি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, দেওয়ান সাদিক ভাইয়ের খালাম্মা, তিনি অসুস্থ। আল্লাহ পাকের কাছে আমরা তার সুস্থতা কামনা করে আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين এলাহাল আলমিন রব্বুল আলমিন, তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুণাগার বান্দাবান্দি মিলে দীর্ঘ সময় দিন সম্পর্কে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলমিন, তুমি মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলাকে মাফ করে দাও, আমাদের মেহরবান পিতা মাতাকে তুমি মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাম উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলমিন, গুনাহ করতে করতে তো আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে, রব্বুল আলামিন তোমার মহাব্বত আসে না, দিনের মহাব্বত আসে না, দুনিয়া আমাদের হৃদয়কে হি আল্লাহ কলাপস করে দিয়েছে, দুনিয়া আমাদের হৃদয়ের মাঝে জেঁকে বসেছে, দুনিয়াকে আমরা হৃদয় থেকে তুলতে পারছি না। রব্বুল আলামিন তোমার কাছেই সাহায্য চাই, দুনিয়াকে আমাদের হৃদয় থেকে উঠিয়ে আখেরাতকে আমাদের হৃদয়ে তুমি হি আল্লাহ স্থাপিত করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের ঈমানকে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত করে দাও। ইয়া আল্লাহ, এই ঝঞ্ঝামুখর পৃথিবীতে ঈমানের উপর দাঁড়িয়ে থাকা ওই রকম কঠিন যেরূপ আগুনের উপর দাঁড়িয়ে থাকা কঠিন। তুমি যদি সাহায্য না করো আমরা ঈমানের উপর টিকে থাকতে আদৌ পারব না। রব্বুল আলামিন, তুমি মেহরবানি করে আমাদেরকে ইয়া আল্লাহ মৃত্যু অবধি পর্যন্ত ঈমানের উপর সাবেত কদম থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের কবর আদাব মাফ করে দিও। হে আল্লাহ, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও। হে আল্লাহ, মরহুমা রোজালি, তিনি ইন্তেকাল করেছেন, তার কবর আজাব তুমি মাফ করে দিও, কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিও, জীবনের সমস্ত নেক আমলগুলাকে কবুল মঞ্জুর করো, গুনাগুলাকে মাফ করে দিও। কেয়ামতের মুসিবতের দিন হে আল্লাহ তুমি তার হিসাবকে সহজ করে দিও, পুলসিরাতকে বিজলির আকারে পার করে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন ইলাহাল আলামিন, তুমি তাদের প্রত্যেককে সেহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো। হে আল্লাহ, আমাদের ভাই আলহাজ মোহাম্মদ মশকুর ভাই অসুস্থ, তাকে সেহাতে কামেলা হায়াত তৈয়বা দান করো। ইন্ডিয়ানা থেকে আমাদের হে আল্লাহ খালাম্মা অসুস্থ, হে আল্লাহ ওই খালাম্মাকে তুমি হায়াতে তৈয়বা দান করো, আরও দীর্ঘদিন যেন তিনি তোমাকে সিজদা করতে পারে, হে আল্লাহ সে তৌফিক খালাম্মাকে দান করো। হে আল্লাহ, আমাদের মুন্নি আপা কাপের আল্লাহ ক্যালিফোর্নিয়াতে অসুস্থ, হে আল্লাহ ওনাকে তুমি সেহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো, দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। ইলাহাল আলামিন, তমাম দুনিয়া থেকে আল্লাহ তুমি ফিতনাকে উঠিয়ে দাও, তমাম দুনিয়াতে শান্তির হাওয়াকে তুমি বইয়ে দাও। হে আল্লাহ এই করোনা ভাইরাসের মহামারীর থেকে পৃথিবীবাসীকে তুমি হেফাজত করো। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ তুমি দিনই ফেদাকে, দিনই এনভায়রনমেন্টকে তুমি কায়েম করে দাও। হে আল্লাহ তুমি আমাদের ঘর গোলাকে সাহাবাই কেরামদের ঘরের মতো বানিয়ে দাও। হে আল্লাহ তুমি সমস্ত বদ্দিনী আখলাক, বদ্দিনী আমল, বদ্দিনী এনভায়রনমেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ তমাম দুনিয়ার নন মুসলমান ভাই বোনদেরকে তুমি হেদায়েত দান করো। হে আল্লাহ তুমি তাদেরকে ঈমানের দৌলত দিয়ে অন্তরকে ঐশ্বর্যময় করে দাও। রব্বুল আলামিন, যাদের জব নাই হালাল জবের ব্যবস্থা করে দাও, যাদের আল্লাহ রিজিকে কষ্ট যারা আছেন, এ আল্লাহ তুমি তাদের হালাল রিজিকে বরকত দান করো, যাদের ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে তাদেরকে আল্লাহ তুমি বাধ্য করে দাও। এ আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মোত্তাকি উচ্চ শিক্ষিত বানিয়ে দাও, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করে দাও। এ আল্লাহ প্রতিটি মুসলমানের ঘরকে ফাতেমাতুজ জাহরার ঘরের মতো শান্তিময় ঘর বানিয়ে দাও। ইলাহাল আলামিন, তমাম দুনিয়ার দিনী এদারাগুলোকে কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ তুমি এই আমাদের ইসলামিক সেন্টারটাকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ যেখানে ১৯টি মাস যাবৎ হাজার হাজার বান্দাবান্দি সিজদা করেছেন, হে আল্লাহ তুমি এই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত জন্য মসজিদ হিসাবে, দিনই মারকাজ হিসাবে, তালিমের সেন্টার হিসাবে, হে আল্লাহ এলেমের হে আল্লাহ সেন্টার হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ গায়েবের থেকে তুমি মদদ ও রহম করো। হে আল্লাহ যত বাধা বিপত্তি আছে সব বাধা বিপত্তি তুমি দূর করে দাও। হে আল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন, হে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, হে আল্লাহ এই প্রতিষ্ঠানে কষ্টার্জিত পয়সাকে মুক্ত হস্ত দান করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যে যেভাবে সাহায্য করেছেন প্রত্যেকের এই সাহায্যগুলোকে কবুল মঞ্জুর করে নিও। কেয়ামতের মুসিবতের দিন প্রত্যেকের জন্য তুমি আল্লাহ তুমি জান্নাতে প্যালেস তৈরি করে দিও। হে আল্লাহ প্রত্যেকের ফ্যামিলিকে তুমি হেফাজত করো, আমাদের মাঝে আল্লাহ তুমি ভ্রাতৃত্ব বোধ কায়েম করে দিও, পরস্পর হিংসা বিদ্বেষ তাকাব্বারি গুরুর অহংকার থেকে তুমি আমাদের হৃদয়কে পবিত্র করে দাও। হে আল্লাহ মহাজের আনসার সাহাবিদের মতো আমাদের এই সমাজে ভ্রাতৃত্ব বোধ কায়েম করে দাও। রব্বুল আলামিন, তুমি এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধারণ করে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দুদিন আপনাদের জন্য সাপ্তাহিক ছুটি, সামার চলছে, আপনারা ফ্যামিলি নিয়ে এনজয় করুন। আবার আগামী সোমবারে আপনাদের সঙ্গে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।